শব্দ মুখস্থ করছে, কিন্তু কি আদেশ দিলেন আল্লাহ, কি নিষেধ করলেন, তা কি শুধু হাফেজ হলে বোঝা যায়? অনেক সময় উল্টাপাল্টাও করে ফেলে না জানার জন্য। এই জন্য হাফেজ হওয়ার পরে আলেম হওয়া জরুরি, হাফেজ হওয়ার পরে আলেম হওয়া জরুরি। শব্দ মুখস্থ করছে, এখন অর্থ মুখস্থ করবে। এই আয়াতে আল্লাহ কি বলেছেন, এই আয়াতে কি বলেছেন, আল্লাহ এদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما وَيَضَعُ بِهِ آخَرِينَ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ। বুজুর্গানে মোহতারাম, বড় মোবারক মাহফিল আমরা বসে আছি, কোরআনের মাহফিল। এবং এই মাদ্রাসার যারা খাদেম কমিটি হোক, আজীবন সদস্য হোক, আল্লাহর কাছে তাদেরও অনেক দাম। মসজিদ মাদ্রাসার খাদেম হইতে পারা অনেক বড় সৎকায় জারিয়া মূল্যবান জিনিস। আমি হয়তো আগেও বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন আমি রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কারণ দয়া দক্ষিণার উপরে ছাড়ে নাই। যুবক যদি মাদ্রাসা করে, লীলা বোর্ডিং এ টাকা দেয়, তাহলে এটা টিকবে, কার উপরে ছাড়েন না। নিজে দায়িত্বে রাখছেন, আমি নাজিল করছি, আমি এটাকে হেফাজত করব। এর একটা জের জবর, একটা নুক্তা, একটা জজম, একটা সাকিন, কোন কিছু কেউ বদলাইতে পারবে না। এর আগে যত কিতাব নাজেল হয়েছে ওইগুলো সম্পর্কে আল্লাহর কোন দায়িত্ব ছিল না, তো ওগুলো সীমিত টাইমের জন্য। কিন্তু কোরআন তো সীমিত টাইমের জন্য না, এটা তো কেয়ামত তক চলবে। কি টাইম নির্দিষ্ট আছে? আগে একটা কিতাব নাজিল হয়েছে, ওই নবী ইন্তেকাল করছেন, আর একজন নবী হয়েছে, তার উপরে আর এক কিতাব নাজিল হয়েছে আগেরটা বাদ। বুঝলেন নাই? ওইগুলো হেফাজতের কোন দায়িত্ব আল্লাহ দেন নাই। এই জন্য যদিও ইহুদি দ্বারা এরা মূলত মূসা আলাইহিসসালামের উম্মত। মূসা আলাইহিসসালামের উপরে তাওরাত নাযিল হয়েছিল, কিন্তু কোন ইহুদি সেই অরিজিনাল তাওরাত পেশ করতে পারবে না,
সব
উল্টাপাল্টা করেছিস দুনিয়ার মতলব হাসিল করার জন্য তাদের ধর্মীয় আলেমরা নিজেরাই ওর মধ্যে লিখে দিচ্ছে, আল্লাহটা বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহ কিছু বলেনও নাই, যেহেতু আল্লাহ দায়িত্ব নেন নাই হেফাজত করেন, কিন্তু কোরআনে বলে দিচ্ছে তারা এগুলো করছে, কোরআনে আছে ইকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা কিতাবের মধ্যে নিজের হাতে লেখে। আইদিহিম মানে কি হাত, এক বছর আইদি বহু বছর লেখে। ওয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, আর জনগণকে বলে লিখছে কিন্তু সে, আর বলতে দেয় কি জনগণকে, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলে দিচ্ছে কোশ্চিন করলো আল্লাহর পক্ষ থেকে না, এটা তো ওরা ঘুষ খায় জনগণকে খুশি করার জন্য অনেক কাটছাট করছে। এই গেল ইহুদিদের হালাত। যারা খ্রিস্টান দাবিদার তাদের নবীর নাম হল হযরত ঈসা আলাইহিসসালাম, ওনাকেও আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল। ওরা তো ওই নাম ব্যবহারই করে না, কোরআন শরীফে কিন্তু ইনজিল বারবার আছে, ইনজিল। ওরা বলে বাইবেল, বাইবেল কি, বাইবেল কি জিনিস, কিন্তু তারা ওটা সংরক্ষণ করতে পারে না। পুরা দুনিয়ার খ্রিস্টানরা মিলে তাদের নবীর উপরে যে ইনজিল নাযিল হয়েছিল তার একটা কপি তারা দেখাইতে পারবে না, পারবে না, ও তো ওদের হাতের লেখা। এই বড় একটা অংশ এক ইহুদির বাচ্চা ধোকাবাজি করে খ্রিস্টান হয়েছিল, খ্রিস্টান ধর্মের ১২টা বাজানোর জন্য, এর নাম হল সেন্ট পল। হ্যাঁ, সেন্ট পল। অনেক স্কুলের নাম দেখবেন, সেন্ট পল স্কুল, ওটা শুধু পৌল, পাঙ্কে বললো পৌল। নারায়ণগঞ্জে দেখলাম সাধু পৌলের গির্জা, সাধু ওটা তো শয়তান, ইহুদের বাচ্চা বাহ্যিকভাবে খ্রিস্টান হয়েছে, হয়ে খ্রিস্টান ধর্মের গোড়া কেটে দিয়েছে। ইঞ্জিলের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ কি চার ভাগের এক ভাগ এর কথা, এই সেন্ট পলের কথা। অথচ এ তো কেউ না, খ্রিস্টান ধর্মের কেউ না, মুনাফেক। সে কি ঈসা আলাইহিসসালামকে দেখছিল, সে কি ঈসা আলাইহিসসালামের সাহাবী, কিচ্ছু না। তার কথা আসলো কেমনে, বাইবেল বলুক আর ইঞ্জিল বলুক, তো আল্লাহর কালাম, আল্লাহর কালামের ভিতরে এই মুনাফিকের কথা ঢুকলো কেমনে। আপনি বাংলা বাইবেল দেখেন কত জায়গায় লেখা পৌল বলেন, পৌল বলেন, পৌল বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআন আল্লাহ হেফাজত করতেছেন, কেউ কোন পরিবর্তন করতে পারে নাই। অনেক কাফেররা চেষ্টা করছে, সুন্দর করে কোরআন ছাপছে ঝকঝকে কাগজে, দুই একটা জায়গায় সামান্য পরিবর্তন করছে, কিন্তু এক কপিও বিক্রি হয়নি। কারণ মুসলমানদের ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, তারা দেখে যে আমাদের কোরআনের সাথে মেলে না, পরিবর্তন তারা চেষ্টা কম করে নাই। কিন্তু যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছে, কে পাল্টাবে, কে পরিবর্তন করবে, কেয়ামত তার কারো সাধ্য নেই। এখানে বোঝার বিষয় এটা, আল্লাহ যে দায়িত্ব নিলেন যে আমি এই কোরআন নাজিল করেছি, কোরআন যতদিন আছে তোমরা মুসলমান থাকবা, দিন ইসলামের উপরে কায়েম থাকবা, কোরআন যদি না থাকে তোমাদের ইসলাম শেষ। আমরা যে মুসলমান হিসেবে টিকে আছি, এর গোড়া কোথায়, মূল মন্ত্র কি এই কোরআন? কোরআন আছে বলে আমরা টিকে আছি, আল্লাহ না করো কোরআন না থাকলে আমরা থাকব না, আমাদের ইসলাম থাকবে না, টুপি দাড়ি থাকবে না, আমাদের ছেলেবেলে কোনটা হিন্দু হয়ে যাবে, কোনটা খ্রিস্টান হয়ে যাবে, কোনটা বৌদ্ধ হয়ে যাবে, কোনটা নাস্তিক হয়ে যাবে, নাস্তিক। এখনই তো হইতেছে, এখনই তো হইতেছে, যত বড় বড় বিদ্যাপীঠ দেখতেছেন আপনি, সেগুলো তো নাস্তিক তৈরির কারখানা, টিচাররাও নাস্তিক, নাস্তিক হইতেছে। আমাদের মেয়েগুলো ওখান থেকে নষ্ট হয়ে যেতেছে, ওই পড়া পড়ে এমন শয়তান হইতেছে আমাদের মেয়েরা, একসাথে কয়েক জায়গায় বিয়ে বসছে, সবগুলো কাবিন আছে, কাজের কাছে লিখিত কাবিন। কয়েকদিন আগে বরিশাল না কোথায় তার এক স্বামী আর এক স্বামীরে খুন করলো, দুটার সাথে তোর কাবিন আছে, দুটাই ও স্বামী। তাহলে সে ভার্সিটি পড়ে কি শিখলো, মুসলমানের মেয়ে ভার্সিটি পড়ে এতটুকু জানলো না যে একটা মেয়ের একাধিক স্বামী হইতে পারে না, একটা পুরুষের চারটা পর্যন্ত আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে বিবি রাখার অনুমতি দিছে, বুঝলেন নাই? একটা কৃষকের যদি চারটা খ্যাত থাকে কোনো সমস্যা আছে? কৃষক একজন, খ্যাত চারটা, সব ফসলও পাবে, কিন্তু একটা খ্যাত চারজন দাবি করতেছে যে আমার খ্যাত, ফসল কে দিবে, ফসল কে দিবে? এই জন্য ইউরোপ আমেরিকায় বাপের নাম জিজ্ঞেস করা অপরাধ, ওই ছেলেরা জানে না ওর বাপকে, ওর মাও জানে না। এক এক সময় একজনের সাথে বারে যায়, মদ খায়, কারণ কোনটাতে যে বাচ্চা হয়েছে, ওদের আগে বাচ্চা হয় পরে বিয়ে হয়, কয়েকটা বাচ্চা হওয়ার পরে বিয়ে হয়, তারপরও সেই বিয়ে এক দুই বছরের বেশি লাস্টিং করে না। কি এগুলো কি গাঁজা খুরি কথা করতেছি? যারা দুনিয়ায় খবর রাখেন তারা বলেন, আমি খবর নিয়ে বলতেছি, কারা সাহস তাহলে আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি গলত বলতেছি ভুল বলতেছি কিনা, এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। আল্লাহ, তো বলতেছিলাম ভার্সিটি পড়ে সর্বোচ্চ বিদ্যা পড়ে আমাদের মেয়েরা এইটুক কথা জানতেছে না যে একটা মেয়ের একাধিক স্বামী হয় না, এটুক জানতেছে না। কি জানলো তাহলে? সে জানলো কি? তার কাছে সতীত্বের কোনো দাম নেই, তার কাছে দাম হল পয়সা। পয়সাটা চিনছে, সতীত্ব আবার কি? কোন সতীত্বর দাম নেই। এই হল বর্তমান দুনিয়া, এইগুলো চালু করে গেছে ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশরা যাওয়ার পরও তো অনেক বছর হয়েছে, 1947 তারা চলে গেছে, ক্ষমতা মুসলমানদের কাছে আছে, তারা ওর মধ্যে কিছু ইসলাম ঢোকাইতে পারত না? হ্যাঁ, কোন সহশিক্ষা থাকবে না, ছেলেরা তাদের মশলা শিখবে, মেয়েরা তাদের মশলা শিখবে, এটা করতে পারত না? তারা করে নাই, কারণ তাদের জন্ম হয়েছে ওই ইংরেজদের ফ্যাক্টরিতে, এরা ইংরেজ না কিন্তু ইংরেজদের রুহানি আওলাদ, রুহানি আওলাদ। কিভাবে আমাদের ছেলেদেরকে এরা পড়ানো হয়েছে? বানর থেকে মানুষ হয়েছে, হ্যাঁ, কিন্তু গ্রামের একটা মূর্খ লোক জানে যে না আমরা আদম পয়গম্বরের আওলাদ। গ্রামের যে একদম মূর্খ, স্কুলের বারান্দায় পা রাখে নাই, সেও জানে আমরা পয়গম্বরের আওলাদ। আরে জ্ঞান পাপি, জ্ঞান পাপি, দোপায়া জানোয়ার, এই জানোয়ার গুলো জানলো না যে আমরা মানব থেকে না, আমরা এটা বাদ দিয়ে দিই, ডারউইনের বিবর্তনবাদকে বাদ দিয়ে দিই, গলত, কুফরি কথা, পড়লে পড়াইলে ইমান থাকবে না। 1947 থেকে এই পর্যন্ত কত কত বছর? 75। এত বছরে কোন একটা শিক্ষিত লোক, কোন একটা সরকার, কোন একটা শিক্ষামন্ত্রী এ কথা তো বলল না, বলল না। আর এগুলো দেয় কাদেরকে? শিক্ষা সাইডটা দেয় কাদেরকে? এগুলো কোত্থেকে যে ফয়সালা হয়ে আছে আমি জানি না, আল্লাহ জানে। এগুলো দেয় হয় কোন নাস্তিককে, আর না হয় কোন মহিলাকে। নাস্তিকের কোন আকল নাই, জানোয়ারের যেটুকু আকল আছে, জানোয়ার তো মালিককে চেনে, নাস্তিকের মালিককেও চেনে না, তাহলে ও জানোয়ার থেকে নিচ্ছে। আর মহিলাদেরকে অসম্পন্ন আকল দেওয়া হয়েছে, না মানলে আপনার ইমান থাকবে না, আল্লাহ ইচ্ছা করে ওদেরকে আকল কম দিচ্ছেন, ওদের মগজটা পুরুষের তুলনায় অনেক ছোট। এটা দুনিয়ার একটা ইন্তেজামের জন্য করছেন, এটা যদি না করতেন তাহলে কোন মহিলা আমাদের ঘর করত না, তারা দাবি তুলত তোমরা আমাদের ঘর করো, আর এক মুশকিল হয়ে গেছে মহিলাদের ঘর করবে নেই মাতার মধ্যে গেলু আবার তার ঘর করতে হবে। দেখেন আল্লাহর বিচার আল্লাহর ইন্তজাম আকল কম দিছে যাতে এই কথাটা এই দাবিটা তুলতে না পারে। সাইজে ছোট রাখছেন, সাইজে কি রাখছেন ছোট রাখছেন, গায়ে শক্তি কম, রাস্তা পার হইতে গেল একজন পুরুষ লাগে, মহিলারা রাস্তা পার হইতে গেলে কি লাগে একা রাস্তা পার হইতে পারবে। আমি খেয়াল করছি এটা এরা রাস্তা পার হওয়ার সময় একদিক তাকাই পার হয়, গাড়ি কি একদিক দিয়ে আসে নাকি না দুই দিক দিয়ে আসে, দুদি খেয়াল রাখতে হবে ওরা একদিক তাকায়, সব গাড়ি দিয়ে আসবে এদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে আসবে না, আর চাপা খায় চাপা খায় বলবে। আপনারা খেয়াল করেন, আমি খেয়াল করে তারপর করতেছি রাস্তা পার হয় কেমনে একদিক তাকায়, ওটা এইটুক যোগ্যতা রাখে না রাস্তা পার হইতে হবে। এই জন্য আল্লাহ এদেরকে ঘর সামলানোর দায়িত্ব দিছে, রান্না ঘর সামলানোর দায়িত্ব দিছে, তাদের দেশ সামলাইতে আসে কি হবে কি হবে, যা হওয়া তাই হইতেছে। তো বলতেছিলাম আল্লাহ কোরআন নাজেল করছেন তিনি হেফাজত করার দায়িত্ব নিচ্ছেন, এর এই অর্থ না যে আল্লাহ নিজে আসবেন জমিনে, এই অর্থ না, অর্থ হল আল্লাহ কিছু লোকরে কবুল করবেন, কি করবেন কবুল করবেন, যে যাই বলুক তারা ওই দিক কান দেবে না, তারা কোরআনের খেদমত করেই যাবে। এক শ্রেণী হল তালেবে এলেম শিক্ষার্থী, আর একটা শ্রেণী হল মুআল্লিম শিক্ষক, শিক্ষক টিচার, আর একটা শ্রেণী হল এইটার যোগানদাতা। এটা পরিচালনা করতে গেলে তো অর্থের প্রয়োজন, অনেক কিছু লাগবে, হিসাব করতে হবে, তো ওইগুলো তো আমরা হুজুররা অত বেশি বুঝি না, এই জন্য কমিটি থাকতে হয়, যেগুলো আমরা বুঝি না ওই কাজগুলো তারা করবে। এই তিনটা গ্রুপকে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সে ওয়াদা বাস্তবায়ন করার জন্য এদেরকে কবুল করছেন, তালেব এলেম উস্তাদ আর মাদ্রাসার সহায়তাকারী, মাদ্রাসা দ্বারা কমিটি, আজীবন সদস্য, মাসিক সদস্য, বিভিন্ন সদস্য থাকে না, এদের আল্লাহ কবুল করছে। এদেরকে আহলুল কোরআন বলা হয়, এদেরকে আল্লাহর খাস বান্দা বলা হয়, স্পেশাল বাহিনী, স্পেশাল। আমাদের প্রধানমন্ত্রীর স্পেশাল বাহিনী আছে না, আমাদের পাশে থাকে, আমি জানে থাকি আমার বাসার সাথে ওরা থাকে, এসপিবিএন স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন। এই তিন শ্রেণী হল আল্লাহর স্পেশাল বাহিনী, আল্লাহর স্পেশাল বাহিনী। এদের নাকি কোনদিন বন্ধ হবে না, এরা মরে যাবে, মানুষ মরে যাবে, কিন্তু এই তিনটার মধ্যে কোন একটাতে পড়বে তার নেকি চালু থাকবে, কেমন তার চালু থাকবে, সৎকার জারিয়া। এবং ইনশাআল্লাহ আল্লাহ তাকে এই কোরআনের খাদেম হওয়ার কারণে তার গোনা খাতা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আমি একটা আয়াত পড়ছিলাম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো তো দ্বীনের সাহায্য কেমনে, এই কোরআন, কোরআন যাতে সবাই শিখতে পারে, কোরআন জমিনে কায়েম হয়, সব বাচ্চারা শিখতে পারে, বুড়ারা শিখতে পারে, এইটা হল দিনের সাহায্য। এটা কি দিনের সাহায্য? তোমরা যদি আমার দিনের সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমি রব্বুল আলামিন তোমাদের সাহায্য করিব। তোমরা আমার দিনের সাহায্য করো, আমি তোমাদেরকে দুনিয়াতে, কবরে, হাসরে, মিজারে, পুলসরাতে, প্রত্যেকটা জায়গায় আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর ওয়াদা এই আয়াতের মধ্যে, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আপনি যদি এর কোন একটার মধ্যে সামিল হইতে পারেন, আল্লাহ এটা বলে না লাখ লাখ টাকা দিতে হবে, এটা বলেন না। আরে যা পারেন, আপনার তোকে করে যায় মাসে 10 টাকা করে দেন, 100 টাকা করে দেন, ওই কাতারে আপনার নাম উঠে গেল, আপনার নাম উঠে গেল, এটা কাজে লাগবে। আপনার নামাজ কবুল হবে কিনা জানা নেই, সোলাকে রাত ভুল, ফরজ আজব নেই ঠিক, আমাদের নিজস্ব নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর কোন কবুল হওয়ার গ্যারান্টি নেই। কারণ যেভাবে মনোযোগ সহকারে মাসায়েল অনুযায়ী ইখলাসের সাথে করতে হয়, সেটা তো হয় না আমাদের। আমরা 4 রাকাতে 4 দোকানের হিসাব মেলাই ফেলি, হ্যাঁ, একদিন এক ইমাম সাহেব 3 রাকাত পড়েছে, কেউ লোকমান দিতে পারে না, সব গাফেল, কেউ লোকমান দিতে পারে না, আমি 4 রাকাত আল্লাহ নামাজ 3 রাকাত পড়াইলেন, কেউ বলতে পারে না, সব কোন খেয়াল আছে, এক দোকানদার আছে, হুজুর আপনি তো আজকে জোহরে 3 রাকাত পড়েছেন, তো কেউ কইলেন, আর কেউ তো কইল না, না না আমি তো এক এক রাকাতে 1 দোকানের হিসাব মেলাই, আজকে আমি 3 দোকানের হিসাব মেলাইতে পারছি, আর 1 দোকান মেলাইতে পারে যাই, এটাই দলিল যে আপনি 3 রাকাত পড়েছেন। দেখেন দোকানের হিসাব দিয়ে ইমামরে লোকমান দিচ্ছে, তাহলে আমাদের মনোযোগ কি পরিমাণ আছে। হাদিসও আছে, এই উম্মত থেকে সর্বপ্রথম যে জিনিস উঠাই নেওয়া হবে সেটা হল খুশু খুজু, অর্থাৎ এই মনোযোগ, কায় মনোবাক্যে কিছু করা, কায় মনোবাক্যে কিছু করা। তো বলতেছিলাম এই 3 গ্রুপকে আল্লাহ কবুল করছেন কোরআনের জন্য, নিজে যে দায়িত্ব নিয়েছিলেন সে দায়িত্বটা এই 3 গ্রুপকে দিয়ে আল্লাহ পুরা করতেছেন। কাজেই এদের থেকে ভালো মানুষ আর কে আছে? বুখারি শরীফের এক হাদিস আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে, ওয়া আল্লামা হু, আল্লামা হুর ভিতরে 2 গ্রুপ, 2 গ্রুপকে শিক্ষা দেয় এক গ্রুপ, আর এক গ্রুপকে ব্যবস্থাপনা গ্রহণ করে। মাদ্রাসা চলতে শিক্ষকদের বেতন দিতে হবে না, ছাত্রদের খানা দিতে হবে না, এইগুলো তারা ব্যবস্থা করে, ওরাও শিক্ষকের জায়গায়। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহ মারকাদাহু, ওনার কাছে অনেকবার শুনছি আমি যে আল্লামা হু, যে কোরআন শিক্ষা দিল, এই কথার মধ্যে শিক্ষকও আছে সাহায্যকারীও আছে। কাজেই যারা সদস্য হয়েছেন, যে কোনো সদস্য, 300 তারও বলা হয় একটা বরকতের জন্য, এই সংখ্যাটা আল্লাহ তাআলা অনেক জায়গায় ব্যবহার করছে। ৬ লক্ষ নবী রসুল আসছে, ৬ লক্ষ রসুল কয়জন? 313 জন। ৬ লক্ষর মধ্যে নবী তো সবাই, ও এক ডিগ্রি উপরে রসুল, রসুল কয়জন? তো বোঝা গেল এই সংখ্যাটা বরকত পায়। ইব্রাহিম খলিলুল্লাহ, উনি যে কাফেরদের সাথে জিহাদ করছেন, ওনার মুজাহিদ বাহিনীর সংখ্যা 300। দুই পারা শেষ হয়ে গেল যে ঘটনা দিয়ে, কোরআন শরীফের দ্বিতীয় পারা যে ঘটনা দিয়ে শেষ হবে, জালুত আর তালুত। একজন জালেম আরেকজন হকের উপরে, ওখানে হকপন্থী যারা ওদের সংখ্যা কত ছিল? হকপন্থীদের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন, কিন্তু তখন উনি নবী হন নাই, নবী হন নাই, ওরাও 313 জন। আমাদের নবীজির প্রথম জিহাদ মক্কায় তো খালি মার খাইছে, প্রতিবাদও করেনি, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ পারমিশন দিলেন, এখন আর মায়ের খাইবে না, মায়ের দিতে আসবে, ওর সাথে মোকাবেলা করব। এই আয়াত নাযিল হয়ে গেল মদিনায় যাওয়ার পরে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রথম যে যুদ্ধ করলেন বদরের যুদ্ধ, এটা মক্কা মদিনার মাঝে, সেখানে কাফের ছিল 1000, আবু জাহেলের নেতৃত্বে, আর মুসলমান ছিল কয়জন? 313 জন। হাতিয়ার নেই, ওনারা বেরোয়ছিল তো অন্য কাজে, আবু সুফিয়ান মাল আনতেছিল সামের থেকে, এই মালের যারা মালিক সবাই ওয়াদাবদ্ধ হয়েছে, আমরা এই সফরে যা লাভ করব সমস্ত লাভ মুহাম্মদকে উৎখাত করার জন্য ব্যয় করব, এই ওয়াদা করছে। কারণ মাল আটকানো তো নবীদের দায়িত্ব না, তিনি করেন না, কিন্তু করছেন কেন? যেহেতু মালটা যাইতেছে কি জন্য? মুসলমানদেরকে উৎখাত করার জন্য, ঠেকাইতে হবে না, ওটা ঠেকাইতে পেরেছিল। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, খুব চালাক ছিল সে, সে উটের পায়খানা দেখে বুঝল এই পথ দিয়ে মদিনার লোকেরা গেছে, পায়খানার ভিতরে খেজুরের দানা ছিল, খেজুরের দানা, এই দানাটা কোন এলাকার দেখেন ওদের ব্রেন কি ছিল, এটাও বের করছে, মদিনার খেজুর, মদিনায় কারা আছে? হযরত মুহাম্মদ আছে আর তার সাহাবীরা আছে, এই উটের পায়খানার থেকে খেজুরের দানা থেকে সে আবিষ্কার করছে এই পথ দিয়ে তারা গেছে। সুতরাং সে রাস্তা বদলায় আর এক দিক দিয়ে চলে গেছে, মুসলমানরা আটকাইতে পারে নাই, সে আর এক দিক দিয়ে গেছে আর মক্কায় খবর দিছে তোমরা তাড়াতাড়ি আমাকে সাহায্য করতে আসো, আমি বিপদে পড়ছি, তোরা সাহায্য করতে এসে ওদের সাথে সামনাসামনি হয়ে গেছে। ওই যে মাল নিয়ে আসতেছে সামের থেকে, ওদেরকে পায় নাই, পাইছে কাদেরকে? মক্কাতে তাজা তাজা আসছে, প্রত্যেকের কাছে ঘোড়া বা উট আছে, তলোয়ার আছে, তীর আছে, এই গ্রুপের সামনে পড়ছে, কেউ যুদ্ধের তৈরি নিয়ে আসে না। নবীজি কি করবে? খেজুরের ডাল দিছে, খেজুর গাছ তো সব জায়গায় আছে, ওখানে ডাল ভেঙে ভেঙে দিছে, ওটা তলোয়ারের কাজ দিছে, ওটা যার গর্দানে মারছে গর্দানে উড়ে গেছে। এই প্রথম যুদ্ধ কয়জন? 300। আবার শেষ জামানায় ইমাম মাহদি আলাইহি রিজওয়ান, আলাইহি সালাম বলবেন না, এটা শিয়া কাফেররা বলে, তারা তাদের ইমামকে নবীর উর্ধে নিয়ে দেয়, আলাইহি সালাম বলে, আমরা বলবো আলাইহি রিজওয়ান, এটা বলতে হবে। উনি আসবেন, উনিও কাফেরদের সাথে যুদ্ধ করবেন, ওনার বাহিনী কয়জন? 300। আরো আছে, আমি কয়েকটা কইলাম, দেখা যাচ্ছে এই সংখ্যাটা আল্লাহ তাআলা বার বার ব্যবহার করছে, তো বোঝা যায় এই সংখ্যাটা বরকতময়। এই জন্য মাদ্রাসার হুজুররা এই সংখ্যাটা রাখে, কিন্তু এই অর্থ না 313 কেউ আসলে তারা আর নিবে না, নিবে সংখ্যাটা তো রাখছে বরকতের জন্য। এরপর আরো 313 আসে ধরো না হবে, অনেকে ভুল করবে, এদেরকে বদরি বলে, বদরি বাহিনী, এরকম বলা যাবে না। বদরি বাহিনী আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, খালি হাতে যুদ্ধ করল 1000 সাথে, কত বড় ইমান! এই যুদ্ধের পরে বদরি সাহাবীদেরকে আল্লাহ বলে দিলেন রসুলের মাধ্যমে, ইয়ে মালুম আসি তুম কদ গফারতুল্লাহ, এখন থেকে তোমাদের যা বলে তা করো, আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি, যা বলে তা করো। আমরা শুনলি তো পন্দিক দৌড়াইতে পারলাই না, হ্যাঁ, অথচ এই ঘোষণা শুনে তারা ভয় জড় সড় হয়ে গেছে। আল্লাহ, আমাদেরকে এত বড় মর্তবা দেওয়া হলো, এটা আমরা ধরে রাখতে পারবো তো? আমরা তো লাফাইতাম, ব্যান পার্টি এনে ঢোল বাজাইতাম, আর তারা ভীত হয়ে গেছে। আল্লাহ আকবার! তো এই তিন গ্রুপকে আল্লাহ কবুল করছে। আমরা সবাই নিয়ত করি, হয় ছাত্র হব, ছাত্র হওয়ার কোন বয়স নেই, যতক্ষণ হায়াত আছে আপনি কোরআনের ছাত্র হইতে পারবেন। আগে তো হইতো নুরানি পদ্ধতিতে বয়স্কদেরকে রমজান উপলক্ষে কোরআন শিক্ষা দেওয়া হইতো, বছরে কয়েকবার কোর্স করা হইতো। আবার চালু আছে কিনা? চালু করেছে, হ্যাঁ চালু করে, সবাই তালে মেলে হয়ে দেখ, তালে মেলে হয়ে মরতে পারলে সাত খুন মাপ, বাপ মাপ, তালে মেলে ছিল, শিখতেছিল, সবকিছু শেখা হয় নাই। তো আমরা যে মুসলমান হিসেবে টিকে আছি, এর গোড়া হলো এই মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই জন্য নবীজি মক্কার মাদ্রাসা বানাইছিলেন, মদিনাও মক্কাটার নাম দারে আরকাম, দারে আরকাম, আর মদিনাটার নাম মাদ্রাসাতু সুফফা, সুফফা শব্দের অর্থ বারান্দা, যেহেতু মসজিদের বারান্দা ছিল ওই জামানায়, মসজিদের বারান্দাগুলো মাদ্রাসা হইত।
পরবর্তীকালে লোক সংখ্যা বেড়ে গেল,
বারান্দায় সব ছাত্র জায়গা দেওয়া যায় না, সব ক্লাস বারান্দায় সংকুলন হয় না, তখন ভিন্ন করে কি করা লাগলো, ঘর করা লাগল। মূলত মাদ্রাসা কিন্তু মসজিদের বারান্দা। এইটার গুরুত্ব আমরা মুসলমানরা বুঝি না, মুসলমানরা বুঝি না। আল্লামা ইকবাল বলছে, মসজিদ মাসাগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে দাও, এদের মধ্যে কোন পরিবর্তন আনতে দেব না, তাহলে আমাদের ইসলাম থাকবে না। অনেক সরকারি লোকরে বলতে শোনা যায় যে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষাকে যোগ উপযোগী করা হবে। কি বাংলাদেশে বাটপার কম হয়ে গেছে, নাস্তিক কম হয়ে গেছে? হ্যাঁ, স্কুলরে মাদ্রাসা বানাও, মাদ্রাসাকে স্কুল বানিয়ে দেখো না। সরকারি লোকজনকে বলে দিচ্ছি, তোমার স্কুলে কিছু কোরআন কিতাব ঢুকাও, ও তো নাস্তিক হয়ে যেতেছে, বদ্দিন হয়ে যেতে। আমাদের এখানে তোমাদের এটা ঢুকাই হবে না, এটা স্বয়ং সম্পন্ন। এখানে ধর্মীয় নেতা তৈরি হয়, আলেম তৈরি হয়, দুনিয়ার লাইনে কেউ কি কয়েকটা ডিগ্রি নেয়? একটা লোক একই সাথে ডাক্তার, একই সাথে ইঞ্জিনিয়ার, একই সাথে অর্থনীতিবিদ, এরকম কয়েকটা ডিগ্রি নেয়? হ্যাঁ, না ডাক্তার হয়েছে ডাক্তারই। কেউ কি দাবি তুলছে যে আপনি একটা ইঞ্জিনিয়ারিং এর ঘরটা করলে কি হয়? এই দাবি কেউ তুলছে? সম্ভব না, 14টা হলে কিচ্ছু হবে না। এক ডাক্তার বাড়ি বানাইতে ছিল, তো রুগী আসছে, তো প্রেসক্রিপশনে লিখছে যে সকাল বিকাল 6 বস্তা করে সিমেন্ট খাবেন, সকাল 6 বস্তা করে সিমেন্ট খাবে। ওই যে বিল্ডিং এর মাথায় ঘুরতেছে ওইটাই লিখে দিচ্ছে, একসাথে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাতে দেবেন কিচ্ছু হবে না। একটা হইতে হবে, দেখুন একটাতে পারদর্শী হইতে হবে। এখানে কি ধর্মীয় লাইনে পারদর্শী হইতেছে না? আপনাদেরকে ধর্মীয় নেতৃত্ব দিতে পারতেছে না? আপনাদেরকে কি মসলা মাসাইল বলতে পারতেছে না? হ্যাঁ, তাহলে এখানে পরিবর্তন করতে হবে কেন? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ দেয়। কি ইমাম প্রশিক্ষণ দেয়? মুরগি লালন পালন করতে হবে কেন? বুঝলেন না, মাছ চাষ করতে হবে কেন? এগুলো ইমামের দায়িত্ব। ইমাম যদি এইগুলোতে লাগে, আমাদের টাইমে ইমাম পাবেন না, উনি ওই মৎস্য খামারে আছে, আপনারা কাতার বাইন্দে বয়ে থাকেন। এদের শোনেন ইমাম প্রশিক্ষণ কি শেখায়? সেখানে যা শিখায় ওটা ইমামদের কাজ না, আজে বাজে জিনিস শিখায়। তো ফাউন্ডেশন যারা চালায়, কোন হক্কানি আলেম তো ওখানে নেই, হক্কানি আলেম নেই, যারা আছে তারা জানে না ইমামের আল্লাহ কি দায়িত্ব দিছে, তাকে ওইটা শিখতে হবে। ইমামকে দায়িত্ব দিছে তোমার মহল্লার মধ্যে একটাও যেন বেনামাজি না থাকে, খালি নামাজ পড়াইলে হবে না, নামাজের ট্রেনিং ও দেবা, আর এক এক সময় এক এক বাড়িতে দেবা যে তাদেরকে মসজিদে আসার জন্য দাওয়াত দিবা, তাদের দায়িত্ব। আপনার মুরগির চিকিৎসা দেওয়া তার দায়িত্ব না? পশু পশু চিকিৎসা দেওয়া তার দায়িত্ব না? আল্লাহটা লোক আছে, এই জন্য তারা যে কমই মাদ্রাসাকে যোগ উপযোগ করতে চায়, শিক্ষামন্ত্রীও বলতেছে, এইগুলো তাদের মূর্খতা অজ্ঞতার পরিচয়। জানে না যে মাদ্রাসা কেন কি কাজে লাগবে। এখান থেকে হাক্কানি আলেম তৈরি হবে, তারা জাতিকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবে, দোজক থেকে বাঁচাবে, তারা মানুষকে নসিহত করবে, কেউ ধোকা দিবেন না, ফাঁকি দিবেন না, মালে ভেজাল দিবেন না, মহিলারা বেপর্দা চলবেন না, এই সমস্ত কথা শিক্ষা দিবে, এটা তাদের কাজ। তুমি এটা মডার্নাইজ করতে আসছো কেন, আধুনিক করতে আসছে কেন? এটা আধুনিকতার কোন স্থান নেই এখানে। এখানে তো 1400 বছর আগে আল্লাহ রসুল যা বলে গেছেন যে আলেমরা হল আমার নায়েব, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ওয়ারিস, কাজে নবী দিদা করছে আলেমরা তাই করবে। অনেকে বলবেন নবী দিদি তো ব্যবসাও করছে, কিন্তু এটা চিন্তা করেন না, সেটা কি নবী হওয়ার আগে না পরে ব্যবসা করছে? ঠিক আছে, এটাও দেখেন নবুয়ত পাওয়ার পরে করছে না আগে করছে? আগে করছে, নবুয়ত পাওয়ার পরে তার এই সময় ছিল, তার পুরা টাইম উম্মতের দাওয়াতের জন্য, উম্মতের হেদায়তের জন্য দিয়ে দিছে। তখন ব্যবসা নিয়ে দৌড়াইলে আর দিন কায়েম হতো না। আবু বকর সিদ্দিক কত বড় ব্যবসায়ী ছিল, কিন্তু ইসলামাবাদ বলে ব্যবসা করতে পারছে? দিনের কাজ করার স্বার্থে ব্যবসা বাদ দিয়ে দিছে। আবু বকর মুসলমান হওয়ার পরে তার দোকান চালানোর টাইম পেল না, আর রসুল্লাহ ব্যবসা করবে? সব গলত কথা। নবী এবং নায়েবে নবী তাদের কাজ হল উম্মতের হেদায়াত, উম্মতকে জান্নাতের রাস্তা দেখানো, দোজখ থেকে বাঁচানো, কাফেরদেরকে দাওয়াত দেওয়া, এইগুলো দায়িত্ব। তাহলে এটাকে আধুনিক করতে হবে, কি আধুনিক করবেন আপনি? সব বেহুদা কথা। যারা সরকার আছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন, দোয়া করেন। ও তো জানেই না, স্বীকৃতি তো দিছে, কিন্তু এখানে কি তৈরি হয়, তাদের দায়িত্ব কি, এইগুলো কিচ্ছু জানে না। তারা কি আমাদের কিতাব পড়তে পারে? কোন একটা মাদ্রাসায় ফতোয়া বিভাগ খুলতে গেলে ফতোয়া বিভাগ অন্তত 50 লক্ষ টাকার কিতাব লাগে। একটা বিভাগ খুলতে গেলে মাওলানা পাশ করার পরে এই বিভাগগুলো পড়ানো হয়, একটা বিভাগ খুলতে গেলে 50 লক্ষ টাকার কিতাব লাগে। এরকম কয়েকটা ফ্যাকাল্টি আছে, সবগুলো খুললে তো কয়েক কোটি টাকার কিতাব লাগে। আপনারা যান, আমি যে মাদ্রাসা আছি ওখানে বিভিন্ন ইয়ে আছে, ওগুলো দেখেন, কিতাব দেখে তো আপনার চোখ কপালে উঠে যাবে, এত কিতাব কেমনে পড়ে? কোন জের জবর কিচ্ছু নেই, কোন জের জবর নেই, এটা পড়া বুঝা এই চারটিখানি কথা। সরকার অনুমোদন তো করছে, তারা এই কিতাবের এক লাইন পড়তে পারবে? দিতে হয়, দিছে। কেন দিছে তারা জানে, আমাদের তো কোন অনুমোদনের দরকার নেই, এই জন্য দরকার নেই, আমাদেরকে আল্লাহ অনুমোদন দিয়ে রাখছেন। ইন্নামা কোরআন শরীফ আছে, ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কোরআন রায় আল্লাহর হাবিব বলতেছে বুখারী শরীফের হাদিস, العلماء ورثة الأنبياء
আমাদের তো স্বীকৃতি আল্লাহ দিয়ে রাখছে, মোহাম্মদ রসুল্লাহ দিয়ে রাখছে, এরা কি দিবে? এরা কি দিবে? এক নাপিত কে নাপিত বুঝলেন তো? হ্যাঁ, কি ভালো বাংলা কি পরামানিক না কি একটা আছে, পরামানিক পারমানিক তারে বাদশায় সনদ দিছে, তুমি হল আমার রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাপিত, লিখিত সনদ দিছে। এই সনদ কান্দে করেছে বাড়ি আছে, কি খুশি তাকে সনদ দেওয়া হয়েছে, পুরো দেশের মধ্যে শ্রেষ্ঠ নাপিত। পয়লা বিবি সাহকে শুনাইল, শুনছো কি ঘটনা ঘটছে, আমাকে সনদ দেওয়া হয়েছে। বিবি সাহ তো পাত্তাই দেয় না, খেয়ালই করে কি তুমি কোন গুরুত্ব হইল না তোমার কাছে, না এটা ফাও কাজ, কেন ফাও কাজ, তোমার যে সাবজেক্ট এটা কি বাচ্চা জানে, তুমি শ্রেষ্ঠ না কে শ্রেষ্ঠ, এই সাবজেক্টটা জানলে সে বুঝবে, তো বাচ্চা তো নিজেই জানে না, তো সে তোমার স্বীকৃতি দিল কেমনে, বেহুদা কাজ হয়েছে। মেয়েরা বোকা হলে কি হবে, দু এক জায়গায় আমার ভালো তো, তার বিবি কইল সব নাপিতরা মিলে মিটিং করে যদি তোমার দিত সনদ তাহলে আমার কাছে দামি হইত, সব নাপিতরা মিলে তোমার যদি বলতো এই হলো রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ, তোরা এটা বুঝে তাহলে দাম হইত, বাচ্চা দিছে এটা বেকার কোন দাম, ঠিক আমাদের স্বীকৃতি দিছে না এটা এরকম, এই স্বীকৃতি বেকার, এর কোন দাম, আল্লাহ দেওয়ার পরে আল্লাহ রসুল দেওয়ার পরে এরা কি স্বীকৃতি দিবে, আচ্ছা দিতে দাও তোমাদের লাগলে দাও, আমাদের তোমাদের দেওয়ার দরকার থাকলে দাও, আমাদের দরকার নেই, 1400 বছর গেল সরকার স্বীকৃতি দেয় নাই, তা কি ক্ষতি হয়েছে, আমরা দিনের কাজ করি নাই, এতদিন যদি চলতে পারে সরকারের স্বীকৃতি ছাড়া তা এখন চলবে না, তো এটা গুরুত্ব বুঝতে হবে, এইটার অসিলায় কিন্তু আমরা মুসলমান হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় আছি, মাথা উঁচু করে দাঁড়ায় আছি, এইগুলো যদি ধ্বংস হয়ে যায় বা এগুলো সিলেবাস বদলাই দেওয়া হয়, কাফেররা চাইতেছে সরকারকে চাপ দিচ্ছে, এটা করলে এখান থেকে হাক্কানি আলেম বড় আলেম আল্লাহওয়ালা আলেম এখানে তৈরি হবে না, মাদ্রাসাগুলো তো আল্লাহওয়ালা তৈরি করার সিলেবাস, আল্লাহওয়ালা হবে না, সরকারকে যদি কেয়ামত তাক সময় দেওয়া হয়, কেয়ামত তাক সময় দিলাম তুমি যে প্রতিষ্ঠানগুলো চালাও এখান থেকে একজন আল্লাহওয়ালা তৈরি করে দেখাও, পারবে? সরকার কত প্রতিষ্ঠান চালায় না, আলিয়া চালায়, প্রাইমারি চালায়, হাই স্কুল চালায়, প্রাইমারি পুরা মানবে না, প্রায় কলেজ চালায়, ভার্সিটি চালায়, কত কিছু চালায়, তাদেরকে বলা হলো তুমি একজন আল্লাহওয়ালা পাজা তৈরি করো, কলেজ ভার্সিটিতে অনেক আল্লাহওয়ালা আছে, তারা ওইখান থেকে পড়ে আল্লাহওয়ালা হয় নাই, কোন বুজুর্গের সহপথে যায় কি হয়েছে, আল্লাহ আল্লাহ হয়েছে, আমি বুঝাইতে ওই সিলেবাসে আল্লাহ আল্লাহ বানায় দেখা পারবে, কিন্তু আমরা মাদ্রাসার লাইনে আলহামদুলিল্লাহ শতকরা 95 জন আল্লাহ ফায়দা হইতেছে। যদি এই সিলেবাস বদলানো যাবে না, মুসলমানরা মাদ্রাসার গুরুত্ব বোঝেন, এই জন্য মসজিদের জন্য টাকা চাইলে অনেকে রাজি হয়, মাদ্রাসার জন্য চাইলে রাজি হয় না। অথচ মসজিদ আবাদ থাকবে কিসের দ্বারা? মাদ্রাসার দ্বারা। এলএম সরাই দিলে নামাজি তৈরি হবে, এলএম যদি না আসে মানুষের কাছে নামাজি কোত্থেকে আসবে? মসজিদের সব বন্ধ হইতে পারে, মসজিদ ভেঙে নিয়ে গেল পদ্মা নদীতে, মেঘনা নদীতে, সব বন্ধ হয়ে গেল। কিন্তু মাদ্রাসাতে দান করা হয়, এর সব কোনদিন বন্ধ হয় না। বলবেন কেন? এটা তো নদীতে ভেঙে নিয়ে দিতে পারে, হ্যাঁ পারে, কিন্তু সব বন্ধ হবে না। কারণ যতদিন চলছিল ততদিন কিছু লোক তৈরি হয়েছে না, হ্যাঁ, তো মাদ্রাসা ভেঙে নিয়ে গেছে, ওই লোকগুলো কি চলে গেছে নদীতে? ওই লোকগুলো তো আছে, ওরা তো বেঁচে আছে, ওরা আর একখানে পড়াইব, তারা আবার পড়াইব। এই যে একটা সিলসিলা শুরু হয়েছে আলেম তৈরির, ওই মাদ্রাসা না থাকলেও ওই সিলসিলা বন্ধ হবে না, আপনার সবও বন্ধ হবে না। কাজেই মাদ্রাসাদের সৎকায় জারিয়া মসজিদের সৎকায় জারিয়া থেকেও বড়, মসজিদের সৎকার দাঁড়িয়া থেকেও ওটা বড় সৎকার দাঁড়িয়া, বুঝে না? মুসলমানরা বোঝে না, কাফেররা কিন্তু বুঝে না। কাফেররা মাদ্রাসার গুরুত্ব বোঝে, এই জন্য কাফেররা কোথাও ক্ষমতা লাভ করলে প্রথম কাজ কি করে? মসজিদ বন্ধ করে না মাদ্রাসা বন্ধ করে? এ রাশিয়া এলএমের মার্কাজ ছিল, যখন কমিউনিজম কায়েম হল তারা ক্ষমতা আসলো, কি করছিল? মাদ্রাসা বন্ধ করছিল। এই আমাদের ভারতে ইংরেজরা যখন দখল করল, হিন্দুদের সাথে যোগসাজশ করে, তখন তারা কি করছিল? মাদ্রাসা বন্ধ করছিল, সমস্ত মাদ্রাসা বন্ধ করছিল, মাদ্রাসার নামে বহু জমি ছিল, সব হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল। স্পেন দেখেন, স্পেনে কয়েকশো বছর মুসলমানদের শাসন ছিল, আরবিতে বলে আন্দালুস, আন্দালুস, সেখানেও খ্রিস্টানরা যখন ক্ষমতা পাইল তো মসজিদ বন্ধ করে নাই, কি বন্ধ করছিল? যেখানে ওরা ক্ষমতা পায় মসজিদ বন্ধ করে না, নামাজ পড়ো, নামাজ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু কোরআন চর্চা করতে পারবে না। কোরআন চর্চা করলে সেই মুসলমানদেরকে কোন সময় গোলাম বানানো যায় না, শাসন করা যায় না, ওরা কারো গোলামে স্বীকার করে না, এক আল্লাহ, আর কারো গোলামে স্বীকার করে না। তো কাফেররা বুঝছে, আমি তিন জায়গার উদাহরণ দিলাম, ক্ষমতা পেয়ে মাদ্রাসা বন্ধ করছে, মসজিদ বন্ধ করে নাই। রাশিয়ার মসজিদগুলো এখনো আছে, মাদ্রাসা বন্ধ করছে, কিন্তু মুসলমানরা এটা বুঝতে পারে। ফেরা উল্টা কয় জঙ্গি তৈরির কারখানা, কত বড় চাহেন, এই কথাগুলো তো ইহুদিদের শেখানো, তাদের কথাগুলো কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী সাংবাদিক, তারা এগুলো প্রচার করতেছে, জঙ্গি তৈরির কারখানা। আর না কমই মাদ্রাসা, কম মানে জাতি, মুসলমানরা সারাদিন এখানে আসে ফতোয়া ফরায়েজ নিতে, 1400 বছর পার হয়ে গেছে, কেউ দেখছে যে এখানে কোন অস্ত্রের প্রশিক্ষণ হয়েছে? দেখছে তো হঠাৎ করে একটা জঙ্গি তৈরির কারখানা কেমনে হয়ে গেল, কেমনে হল? আল্লাহ রহম করুক। কিছুদিন আগে সরকারের সব বড় বড় লোকেরা ঘোষণা দিছে, যেটা ভুল কথা, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা ভুল কথা, মাদ্রাসায় কোন জঙ্গি তৈরি হয় না। ওই সময় যে প্রেসিডেন্ট ছিল জিল্লুর রহমান, হে গুলশান যে কেন্দ্রীয় মসজিদ ওইখানে যাই ঘোষণা দিচ্ছে, আজাদ মসজিদ ঘোষণা দিচ্ছে, মাদ্রাসায় কোন জঙ্গি নেই। প্রেসিডেন্ট নিজে, শিক্ষামন্ত্রী নিজে ঘোষণা দিতে, এটা ভুল কথা। তারা প্রচার করে, ভুল প্রচার করে, আল্লাহ ওদের মুখ দিয়ে বের করছে যে মাদ্রাসায় কোন জঙ্গি তৈরি হয় না, এরা সব শান্তিকামী, শান্তির পক্ষের লোকেরা, এরা জনদরদী, বিপদ আপদে সবসময় জনগণের পাশে থাকে। ঠিক কথা, আল্লাহ ওদের মুখ দিয়ে বের করছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী না বললে তাহলে স্বীকৃতি দিল, যদি জঙ্গি তার মাথায় থাকতো তো স্বীকৃতি দিত। তো আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক এবং আমরা যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খাদেম হিসেবে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে। অনেকে তো না দিতে পারলাম, আমি চালাকি করে এক খাদ্যে চলে এসেছি, সেই দেশে আমার দেখতে পাইনি। না, আপনি ফাঁকি দেন নাই, আপনি নিজেই ফাঁকিতে পড়ছেন, ইচ্ছা করে জড়িত হন। এটা সৎকায় জারিয়া না যাতে রসিলা, এই হাফেজ আলমদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে ইনশাল্লাহ, ওই টিকিট আপনিও পাবেন। রাজি আছেন সবাই? মসজিদ মানুষের খাদেম হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য সবাই রাজি আছেন? এবং আল্লাহ কোরআনে বলছে তোমার যে সারা জীবনে অর্জন করলা, রোজগার করলা, এর মধ্যে তোমার একটা ভাগ আছে, তোমার ভাগটা তুমি সাথে করে নিয়ে আসো, সবটা বিবি বাচ্চার জন্য রেখে আসো না, তোমারটা তুমি নিয়ে আসো। তো নিয়ে আসার পথটা কি 5 লাখ টাকা 10 লাখ টাকা কবরে বস্তায় বস্তায় করে আপনার পাশে শোয়াই দিবে, এই সাঁতার নেওয়ার তরিকা না। এই মসজিদ মাদ্রাসা পরিচালনা করা, এগুলো টিকায় রাখা, ছাত্রদেরকে হাফেজ আলেম বানানো, এখানে খরচ করা, এইটা হলো সাথে নেওয়ার পদ্ধতি। এর জন্য আল্লাহ আমাদের সবাইকে, আমাদের আওলাদদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمين وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا رب العالمين বড় মুবারক রাজনীতিতে আমরা তোমার কোরআন সুন্নার আলোচনা শুনলাম, কোরআনের গুরুত্ব বুঝলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও, আমাদের বংশধরকেও কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকে তো তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করো, সেই সাধারণ ক্ষমার ভিতরে আল্লাহ আমাদের সবাইকে দাখিল করে দাও। আমাদের বাপ মা, আমাদের বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, ওদেরকেও দাখিল করে দাও মাওলা। আমাদের কেউ যেন মাহরুম না যায় মাওলা, সবাইকে মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, এই মুবারক রাত্রে তোমার দ্বীনের আলোচনা, কত বড় জিকির, এর থেকে বড় জিকির তো আর নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির থেকে দিনের আলোচনা অনেক বড় জিকির, ফেরেশতারা ঘিরে ফেলে, সাকিনা শান্তি নাজেল হয়, রহমত নাজেল হয় এবং তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ জিজ্ঞেস করে ওরা কি চায়, ফেরেশতারা আল্লাহ ওরা জান্নাত চায়, আল্লাহ সাক্ষী থাকো আমি ওদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, আর কি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, ফেরেশতারা সাক্ষী থাকো আমি ওদেরকে মুক্তি দিয়ে দিলাম। এই মাহফিল সম্পর্কে বুখারী শরীফের হাদিসে এই বর্ণনা আসছে, ইনশাআল্লাহ শবে বরাতের বহুত বড় করণীয় এই মাহফিলের দ্বারাও হয়ে গেল। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক এই মসজিদ মাসাকে, আল্লাহ হেদায়তের মার্কাজ, হেদায়তের কেন্দ্রবিন্দু বানিয়ে দিক, এখান থেকে হেদায়তের আলো শুধু বাংলাদেশ না পুরো দুনিয়ায় আল্লাহ যেন পৌঁছাই দেয় এবং আমরা যেন কোরআন সুন্নার খাদেম হইতে পারি, আল্লাহ যেন কবুল করে বাংলাদেশকে শান্তি শৃঙ্খলার দেশ বানিয়ে দাও, তাবলিগ এবং তালিমের দেশ বানিয়ে দাও। আল্লাহ আমাদের যা কিছু দরকার আমরা তো জানিও না, আল্লাহ তুমি জানো, আমরা যত কিছুর মুখাপেক্ষী তাওয়া ছাড়াই আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও শয়তানের ধোকা নফসের ধোকা থেকে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। চতুর্দিক দিয়ে ইমানের উপরে হামলা আসতেছে, কেউ কাদিয়ানি হয়ে যেতেছে, কেউ খ্রিস্টান হয়ে যেতেছে, আল্লাহ তুমি এই ফেতনাকে বন্ধ করে দাও, আমাদের সবার ইমানকে রক্ষা করো। আল্লাহ ইমানের দৌলত সারা দুনিয়া বিক্রি করলো আল্লাহ হবে না কিছু, যারা বরাবর বালুকরা বরাবর ইমান যদি থাকে তো এরকম এগারো দুনিয়া তাকে দেওয়া হবে, সেই ইমান যাতে আমরা নষ্ট না করি দুনিয়ার মোহে পড়ে, আল্লাহ সে তৌফিক দান করো। এ আল্লাহ রাত্রের আরো যতটুকু বাকি রয়ে গেছে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো, আমরা কোরআন তেলাওয়াত কিছু নফল নামাজ এবং তোমার দরবারে দোয়া করতে পারি, তৌফিক দান করো। আল্লাহ এদের ছেলেগুলোকে আমরা পাগড়ি পরাইলাম, আল্লাহ এদেরকে পাক্কা সচ্চা হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো, পুরা জাতির তারা দিনের লাইনে খেদমত করতে পারে এদেরকে তৌফিক দান করো। এ আল্লাহ আমাদের মৃত্যু যার যখন আসে আল্লাহ ইমানের সাথে নসিব করো, আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার পরেজগার বানায় দাও, যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো, যাদের অভাব অনটন আছে তাদের রিজিক বাড়ায় দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين, آمين.